সকল শ্রোতা বন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকে জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তাঁরই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংগীতা থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বারোর গীতের ছয় পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের সাত পদ থেকে পাঠ শুরু করব। আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলবেন গীতসংহিতা তার বারোর অধ্যায় সাত এবং আট পদে লেখা আছে, হে সদাপ্রভু, তুমি তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে। দুষ্টগণ চারিদিকে বিহার করে, যখন মনুষ্য সন্তানদের মধ্যে অধমতা উচ্চিকৃত হয়। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি দিয়েছ এবং তোমার চরণতলে এসে তোমার বাক্য শিক্ষালাভ আমাদের জীবনে এক সুন্দর অভিজ্ঞতা এবং আশীর্বাদ। তোমায় ধন্যবাদ দি প্রভু, এই দিন পর্যন্ত তুমি আমাদেরকে সুরক্ষা বহন পালন করেছ এবং তুমি তত্ত্বাবধান করেছ, আমাদের প্রয়োজন তুমি মিটিয়েছ। তোমার বাক্য আমাদেরকে সুস্থ করে, সান্ত্বনা দান করে। তুমি আমাদের সকল অযোগ্যতা ক্ষমা করো এবং তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে সঞ্জীবিত করো। প্রত্যেক শ্রোতা বন্ধুর ব্যক্তিগত জীবনে, পরিবারে ও কার্যক্ষেত্রে তোমার বিশেষ আশীষ দান করো, যেন তোমার উপরে নির্ভর করে তারা চলতে পারেন। আমাদের দেশকে আশীর্বাদ করো, দেশ নেতাদেরকে আশীর্বাদ করো, সকল মানুষকে সুখে শান্তিতে আনন্দে থাকতে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা তোমার শরণাপন্ন হয়েছেন, যারা বিশ্বাসে তোমার দিকে তাকিয়েছেন, তাদের প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ দান করো, তোমাতে নির্ভর করতে সাহায্য করো। যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা তার বারো থেকে আলোচনা করছি, সাত এবং আট পদ পাঠ করেছি। আজকের দিনে আমরা দূষিত পরিবেশে বাস করছি। আমরা দেখি চারিদিকে অভাব, অনাটন, ক্লেশ, দুঃখ, দৈন, দুর্দশা, নির্যাতন, যাতনা, মৃত্যু, এ যেন এক মহাক্লেশের দিনের ছবি। যিশাইয়া ভাববাদী এই বিষয়ে কি বলেন আমরা একটু শুনি। যিশাইয়া ভাববাদী পুস্তকের ৬৬ অধ্যায় পাঁচ পদে লেখা আছে, এখানে তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাহার বাক্য শুনো। তোমাদের যে ভাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়াছে সদাপ্রভু মহিমান্বিত হন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে পাই, কিন্তু উহারাই লজ্জিত হইবে। সময় আসছে, সময় আসবে। আমরা দেখি প্রভু যীশুকে যখন গ্রেপ্তার করতে আসল, তিনি বলেছিলেন এখন তোমাদের সময় এবং অন্ধকারের অধিকার, যা আমরা দেখতে পাই লোকলিখিত সুসমাচারের ২২ অধ্যায় ৫৩ পদে। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে চলেছি যখন দিয়াবল প্রবল এবং তার কার্যকলাপ বিস্তৃত। ঈশ্বর কিন্তু এমন দিন চলতে দেবেন না। তিনি যতক্ষণ তাকে, অর্থাৎ দিয়াবলকে বা শয়তানকে ছেড়ে রেখেছেন, ততক্ষণ কিন্তু সে সুযোগ ব্যবহার করবে। এ সুযোগ বিনাশের, সেটাই শেষ পরিণতি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা সাবধান হই, প্রতিটি পদক্ষেপ চিন্তাপূর্বক আমরা যেন ফেলি। আমরা দেখছি যে দাউদের যে সংকট, সেই অবস্থা হতে পলায়নের ইচ্ছা, এবং এই বিষয়ে দাউদ গীতসংহিতা ১৩ গীতে কি বলেছেন এরপরে আমরা দেখব। আমরা এর আগে শুনেছি ৯ গীত থেকে ১৫ গীত পর্যন্ত ক্লেশের দিনের কথা বলে, এবং এই গীতগুলোর মধ্যে দিয়ে খ্রিস্টারি ও তার কার্যকলাপ ও এই জগতের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা করে। খ্রিস্টারি ও যিহুদীদের অবশিষ্টাংশ এ কেবল কবির কল্পনা নয়, কিন্তু সত্য। দাউদ তাঁর নিজ জীবনের অভিজ্ঞতা থেকে এই গীতগুলি লিখেছিলেন। দাউদের জীবনে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো অন্তিমকালে মণ্ডলী, অর্থাৎ খ্রিস্টের কাছে নিত হবার পরে যে ক্লেশ আসবে তার সঙ্গে তুলনা করছেন। এই গান তিনি যখন শৌলের ভয়েতে অদুল্লাম গুহায় লুকিয়েছিলেন খুব সম্ভবত ওই সময় লিখেছিলেন। পলেষ্টিয়রাও তাকে বধ করার চেষ্টায় ছিল এবং দিনের পর দিন ওই প্রকার ভীতি যন্ত্রণা নির্বাসনের মধ্যে দিন যাপন ঈশ্বর ভক্তের জীবনে মহাক্লেশের মতো তিনি দেখেছিলেন। সহ্যের অতিরিক্ত ও দীর্ঘদিনের যাতনা তাকে বিঘ্নিত করছিল। আর দাউদ কি লিখলেন? আপনার সামনে যদি বাইবেল আছে আমার সঙ্গে দেখুন, ১৩ অধ্যায় এক পদে লেখা আছে, কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে। রাজা দাউদের মনে হচ্ছে হয়তোবা ঈশ্বর তাকে ত্যাগ করেছেন। তিনি যেন এখন একলা আর তাঁর সাহায্যকারী কেউ নেই। এই কথা কতকাল তাঁর দীর্ঘশ্বাস স্বরূপ আর যেন তিনি পারছেন না। দুই পদে লেখা আছে, কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিন মানে রাখিব, কতকাল শত্রু আমার উপরে উচ্চে থাকিব। দাউদ প্রশ্ন করছেন কতকাল, কতকাল এইভাবে প্রান্তরে লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করবেন, কতকাল এই প্রকার ভাবনা চিন্তায় দিন কাটবে। পরমুহূর্তেই তাঁর ঈশ্বরের প্রতিশ্রুতির কথা স্মরণ হয় আর তিনি বিনতি করেন। এই প্রার্থনাই তাঁর জীবনের ভরসা, উৎসাহ লাভের উৎস। তিন পদে দেখুন, ১৩ গীতে তিন পদে লেখা আছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই। রাজা দাউদ এই গীত রচনা করেন এমন এক অবস্থার মধ্যে যখন তিনি ভেবেছিলেন সে যাত্রা তাঁর রক্ষা পাবার আর কোন উপায় নেই, যে কোনো মুহূর্তে শত্রু তাকে বধ করবে। তথাপি তিনি প্রার্থনা জানাচ্ছেন যেন ঈশ্বর তাকে রক্ষা করেন, বিশ্রাম দেন। চার পদে লেখা আছে, পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে। শত্রু যদি দাউদকে ধরে ফেলে তাদের আনন্দ হবে, জয়োল্লাসে মেতে উঠবে, কেননা তিনি ছিলেন তৎকালে ওই অঞ্চলের অজেয় বীর। শত্রু জয়োল্লাসে দাউদ যত না অপমানিত হবেন, দাউদের চিন্তা তার ঈশ্বর তদপেক্ষা অধিক অপমানিত হবেন। দাউদের প্রার্থনা শত্রু যেন কোনো মতে তাকে ধরতে না পারেন। দীর্ঘশ্বাসের সাথে দাউদ প্রার্থনা করতে করতে ঈশ্বরের সকল কিছু ছপে দিলেন। পাঁচ পদে তাই দেখতে পাই, ১৩ অধ্যায় ১৩ গীতে লেখা আছে, কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। দাউদ যদিও অজেয় বীর যোদ্ধা ছিলেন, তাঁর সমকক্ষ যোদ্ধা প্রায় ছিল না, যুদ্ধ পরিকল্পনায় তাঁর নিপুণতা অতুলনীয়, তবু তিনি জানতেন তাঁর নিজ ক্ষমতায় নয় কিন্তু কেবলমাত্র ঈশ্বরের সাহায্য বিনা তিনি জয়লাভ করতে পারবেন না, ঈশ্বরই তাঁর পরিত্রাণ। ৬ পদে দেখুন লেখা আছে, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাইব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি যে কোনো স্থানে থাকুন না কেন, আপনি যে কেউ হন না কেন, আপনি যে কোনো অবস্থায় আছেন না কেন, আপনি কিন্তু ঈশ্বরের প্রশংসা করতে পারেন। মৃত্যুশয্যায় শুয়েও মানুষকে ঈশ্বরের প্রশংসা করতে শুনেছি। জীবনে কখনো ঈশ্বরকে ডাকেনি এমন ব্যক্তিও মৃত্যুর পূর্বে ঈশ্বরের প্রশংসা করে বলেছে ঈশ্বর তার জীবনকে কিভাবে আশীর্বাদযুক্ত করেছেন। আপনি একবার আপনার বিগত জীবনের কথা স্মরণ করে দেখুন, আপনার বর্তমান অবস্থা ও বিগত অবস্থা তুলনা করুন, দেখবেন কোনো না কোনো এক সময় ঈশ্বর আপনার উপর তাঁর আশীর্বাদ নিশ্চয় দিয়েছেন। হয়তো আপনার অসুস্থতায় অথবা অভাবে বা বিপদে, দুঃখে কিংবা সুখে, এখনো সময় আছে, একটিবার তার প্রশংসা করুন। চিন্তা করে দেখুন, দাউদ অত বড় বীর ছিলেন, অত বড় যোদ্ধা, কিন্তু ঈশ্বরের চরণে নত নম্র। বিপদে তিনি নিজের অপমান, মৃত্যু বিষয়ে চিন্তা তিনি যত না করেছেন, তার থেকে বেশি চিন্তা ঈশ্বরের নাম যেন ক্ষুণ্ণ না হয়, তাঁর গৌরব যেন অক্ষুণ্ণ থাকে। আর একটা বিষয়, বিপদ দ্বারে তবু দাউদ নিশ্চিন্ত ও ঈশ্বরের প্রশংসা করছেন যে ঈশ্বর তাঁর আশ্রয় দুর্গ, তিনি তাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। জগতের মানুষ ঈশ্বরের অনুগ্রহ, করুণা, দয়া ও আশীর্বাদ থেকে আজকের বঞ্চিত হতে চলেছে। এটাই কিন্তু শেষ দিনের ছবি। কেননা জগতের দিকে তাকালে দেখি চারিদিকে রাজ্যে রাজ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে এবং নিরীশ্বরবাদ, নোংরামি, ঈশ্বরের ব্যবস্থা উলঙ্ঘন, ঈশ্বরের প্রতি বিদ্রোহ ছেয়ে যাচ্ছে। আমরা গীতসংগীতার বারোর গীতে গীতরচক যে ছবি ফুটিয়ে তুলেছেন, এবারে আমরা চোদ্দর গীত পাঠে মনে হয় সেই ছবি আরও সুস্পষ্টরূপে দেখতে পাব। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যারা নিয়মিত এই অনুষ্ঠান শুনছেন, যে বারোর গীতে দাউদ জগতের লোকের মন্দতা, দুষ্টতা, অবিশ্বাস, বিশৃঙ্খলা বিষয় ব্যক্ত করেছেন। এই গীতগুলো পাঠ করলে মনে প্রশ্ন জাগে, শেষের দিন কি এসে গেল, সেদিনের সেই যাতনার শুরু? প্রশ্নের উত্তর পাই, এত কিছুই না, আরও দেখবে, মহাযাতনার দিন আসুক তখন বুঝবে। তবে আমার আশা এই যে আপনাকে সেদিন দেখতে হবে না। কেন দেখতে হবে না? তার কারণ, যারা ঈশ্বরের আপনজন, যারা বিশ্বাসী বর্গের মধ্যে যুক্ত, তাদের ঈশ্বর মহাযাতনার পূর্বেই পৃথক করে নেবেন। সেই বিচারক যীশুর আগমনের পূর্বেই মণ্ডলীকে, অর্থাৎ বিশ্বাসী বর্গকে, বিশ্বাসী সন্তানকে তিনি তুলে নেবেন। তুরিধ্বনির সাথে সাথে সন্তানেরা পৃথক হবেন। এখন আমরা গীতসংগীতার চোদ্দর গীতে যাব। আমাদের সামনে সেই ভয়ঙ্কর দিনের কথা, সেই শেষ দিনের কথা। গীতসংগীতা 53 গীতের অনুরূপ এই গীতটি। বিশপ হর্ন বলে একজন এই গীতটিকে তিন ভাগে ভাগ করে দেখিয়েছেন। প্রথম হল জগতের পাপ, দ্বিতীয়ত ঈশ্বরের লোকদের সাথে শত্রুতা, এবং তৃতীয় হল মুক্তির প্রতীক্ষা। গীতসংগীতার চোদ্দর গীতে আমরা এই ছবি দেখব। গীতটি ছোট হলেও কিন্তু আমাদের কাছে, বিশেষত আমাদের যারা আমরা প্রতিদিন রেডিও অনুষ্ঠান শুনছি বা আজকে প্রথমবার যোগ দিয়েছি, তাদের জন্য বড়ই মূল্যবান। প্রথম আমরা দেখি জগতের পাপ বা পাপময় জগৎ। চোদ্দ অধ্যায় এক পদে প্রথমেই বলা হয়েছে, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাহ কর্ম করিয়াছেন, সৎকর্ম করে এমন কেহই নাই। হিব্রু ভাষায় মূঢ় এই শব্দটাকে বলা হয়েছে নাবল। নাবল শব্দটি শোনবার সাথে আপনার মনে নিশ্চয়ই বাইবেলের এক ঘটনার কথা স্মরণে পড়ছে। বাইবেলের পুরাতন নিয়মে প্রথম সমুয়েল তার 25 অধ্যায় নাবলের ঘটনার উল্লেখ আছে। মাওনে ওই ব্যক্তি নাবল বাস করত। নাবল কথার অর্থ মূঢ় বা বোকা বা পাগলা। আমরা যেমন কাউকে কাউকে বোকা বলে ডাকি বা পাগলা বলে ডাকি, নাবল ছিল কিন্তু মহাধনী ব্যক্তি এবং কর্মিল অঞ্চলে তার বহু সম্পত্তি ছিল। 3,000 মেষ, 1,000 ছাগি, আর ওই নাবলের স্ত্রী ছিলেন বড়ই সুন্দরী, তার নাম ছিল অবিগল। নাবল কেবল ধনী ছিল তা নয়, কিন্তু কঠিন চিত্ত ও স্বভাবে দুর্বৃত্ত ছিল। লোকে যেমন তাকে বোকা বলত, সে একসময় মস্ত বোকামিও করেছিল। প্রভুর দাস তিনি তার এক পুস্তকে বলেছেন, তার একজন খুব পণ্ডিত বন্ধুর বিষয়, যিনি নিরীশ্বরবাদীদের সাথে উপযুক্তভাবে কথা বলতে পারতেন। একসময় ভদ্রলোক নাস্তিকদের এক সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগজন খুব বড় মুখে বলেছিলেন, আমি ঈশ্বর বলে কাউকে বিশ্বাস করি না, এমনকি মানুষের আত্মা বলে কিছু আছে এ কথাও বিশ্বাস করি না। যেমনভাবে একটা কুকুর মরে ঠিক তেমনিভাবে মানুষ মরে। ওই নাস্তিক লোকেদের মধ্যে একজন চরমে উঠে পাগলের মতো ঈশ্বরের বিরুদ্ধে নানান কথা বলে চলল। সেই বন্ধু চুপটি করে বসে থেকে ওই লোকটির মূর্খ আলোচনা চালিয়ে যেতে দিলেন এবং বেশ কিছুক্ষণ হই হল্লা চিৎকার করার পর যখন তারা ঝিমিয়ে পড়ে চুপ করল, প্রভু দাসের বন্ধু যে লোকটি খুব বেশি উত্তেজিতভাবে কথা বলছিল তার কাছে গিয়ে বললেন, আমি বুঝতে পারলাম যে সত্যি আপনি একজন নাস্তিক। আর এই কথা বলতেই যেন আগুনে ঘি পড়ল। লোকটি আবার উত্তেজিত হয়ে বলে উঠল, হ্যাঁ আমি ঈশ্বর টিশ্বর মানি না। প্রিয় শ্রোতা বন্ধু, তখন সেই বন্ধু বললেন, প্রিয় মহাশয় একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। লোকটি বলল, নিশ্চয়ই, একটা কেন, যতগুলি ইচ্ছা জিজ্ঞাসা করুন। বন্ধু বললেন, বাইবেলে লেখা আছে মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, এবং মূঢ় অর্থে জ্ঞানহীন অথবা পাগল, তাহলে আপনি কোন পর্যায়ে পড়েন? লোকটি মুখ ফিরিয়ে সেখান থেকে বার হয়ে গেল। তাহলে ব্যাপারটা দাঁড়াল কি, আজকের দিনে জগতে যারা বলছে ঈশ্বর নেই তারা হয় জ্ঞানহীন অথবা পাগল। আমরা তো দেখতেই পাচ্ছি সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ কত নিখুঁতভাবে আবর্তন করছে, নিজ নিজ পথে চলছে, চুল পরিমাণ ভুল হয়ে গেলেই মহাবিপর্যয়। মানুষের তৈরি ইলেকট্রনিক ঘড়ি ভুল করতে পারে, কিন্তু ঈশ্বর সৃষ্ট বস্তুগুলো ভুল করে না। কোন একজন বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক বলেছিলেন, আমরা অতি সূক্ষ্ম হিসাবে ঘড়ি প্রস্তুত করি, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের দিকে তাকালে বুঝতে পারি যে বিশ্বব্রহ্মাণ্ড তৈরির পশ্চাতে একজন অতি মহান কারিগর আছেন। মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। সুতরাং আমাদের ছবিতে প্রথমে মূঢ়কে পাচ্ছি। এহেন মূঢ় স্বভাবতই ঈশ্বরের মহিমা উপলব্ধি হতে বঞ্চিত হবে। এই জগতে বহু জ্ঞানী গুণীজন আছেন যারা নাস্তিক ঈশ্বরবিহীন জীবনযাপন করছেন। তারা হয়তো ডক্টরেটও করেছেন। প্রভুর এক দাস বলেন, মানুষ হতাশা, নিরাশা এবং ঈশ্বরের দত্ত সুখ ও শান্তি হতে সর্বাপেক্ষা বেশি বঞ্চিত তারাই যারা নাস্তিক। ঈশ্বরের বাক্য তাই বলছে, যদি ঈশ্বরে বিশ্বাস না করো তবে তুমি মূর্খ, পাগল। প্রচুর জ্ঞানে জ্ঞানী হওয়ার কোনো অর্থই হয় না যদি না জ্ঞানদাতাকে স্বীকার করি। প্রচুর বিদ্যায় পারদর্শী ও প্রচুর জ্ঞানে জ্ঞানী ব্যক্তিও যে মূর্খ হয় সে বিষয়ে প্রভুর দাস একটি ঘটনার উল্লেখ করেছেন। একদিন তিনি ওই রকম এক জ্ঞানী বন্ধুর সাথে গলফ খেলতে গিয়েছিলেন। হঠাৎ তেড়ে বৃষ্টি নামল। তখন বন্ধুটি প্রভুর দাসকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখন আমরা কি করব? প্রভুর দাস উত্তরে জবাব দিলেন, ঝমঝম বৃষ্টি নামলে মানুষ যা করে। মজা দেখুন, বৃষ্টি নামলে কি করবেন সে বিষয়ে জিজ্ঞাসা করছেন। প্রভুর দাস বললেন, জ্ঞানবান ব্যক্তি বৃদ্ধি বৃষ্টি নামলে যা করেন আমরাও তাই করি, পালাই। ঈশ্বর জ্ঞানবিহীন মানুষও ঠিক এই প্রকার। বিদ্যা জ্ঞান সব আছে কিন্তু তারা ঈশ্বরের দৃষ্টিতে পাপী। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি পত্রে 3:10-18 পদে এদের বিষয় বলে, সৎকর্ম করে এমন কেহই নাই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন আমরা ঈশ্বরের দিকে তাকাই। আপনার আমার আশা রয়েছে যদি তাঁর উপরে নির্ভর করি। আজকের জগৎ অন্ধকারের মধ্যে নিমজ্জিত, ঈশ্বরে বিশ্বাসবিহীন অবস্থায় মানুষ এগিয়ে চলেছে, তাই মানুষের ধ্বংস অনিবার্য। আজকের 21 শতাব্দীতে মানুষের নৈতিক অবস্থার যে পতন হয়েছে আজ থেকে 20 বৎসর আগেও তা দেখা যায়নি। তার কারণ, যত বেশি মানুষ উন্নতি করেছে বিভিন্ন বিজ্ঞানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, তত অধিক সে মানুষ ঈশ্বরকে অস্বীকার করেছে। আর ঈশ্বরবিহীন মানুষ শূন্য, নিঃস্ব, অসহায়, তার সেই অসহায়তা আজকে প্রকাশ পেয়েছে। তাই তো ঘন ঘন আমরা শুনতে পাই আত্মহত্যার কথা, খুনের কথা, মৃত্যুর কথা। এত শিক্ষা দীক্ষাও মানুষকে রক্ষা করতে পারেনি। পাপ মানুষকে ধ্বংসের মধ্যে নিয়ে যায়, পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, খ্রিস্ট যীশুতে আমরা অনন্ত জীবন পাই তার অনুগ্রহে। তাই ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা করি, তিনি মহান। আপনি যদি চান সেই ঈশ্বরের মহান অনুগ্রহ আশীর্বাদ বিশ্বাসেই লাভ করতে পারেন, তাকে মুখে স্বীকার এবং হৃদয়ে বিশ্বাস করে, আপনি যদি চান আপনি আমার সঙ্গে এই প্রার্থনা করতে পারেন। আসুন প্রার্থনায় অবনত হই। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি যে তুমি মহান ও পবিত্র, জীবন্ত সত্য। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দিয়ে চলেছ, যেন সেই সত্য ঈশ্বরের সন্ধান যা তুমি আমাদেরকে দিয়েছ তোমার পুত্র প্রভু যীশুর মধ্যে দিয়ে, তা যেন আমরা লাভ করতে পারি। তুমি আমাদের অসহায়তার কথা তুমি জানো, তুমি আমাদের অপরাধ অযোগ্যতা ক্ষমা করো। আজকে যদি এমন কোন শ্রোতা বন্ধু চাইছেন তোমাকে আরও কাছে পেতে, তুমি তার প্রতি দয়া করো, বিশ্বাসে তার হৃদয় খুলে দিতে সাহায্য করো, যেন তিনি তোমাকে ব্যক্তিগত রূপে পেতে পারেন তার মুখে স্বীকার এবং হৃদয় বিশ্বাসের মাধ্যমে। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার। Oh,
বেশি